বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 22 আগস্ট, সাত ভাদ্র এবং ফার্সি 31 মুরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবির উপরে হামলার মাধ্যমে ইরাককে ভয় দেখানোর মার্কিন অপচেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের বরিশালে ইউএনও এবং ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জোরালো সম্ভাবনা রয়েছে বলে রাশিয়ার আশাবাদ। শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে ভিয়েনা সংলাপ। ইহুদিবাদী ইসরায়েল চরম ভুল হিসাব নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিল হামাস। রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে ধ্বংস করে দেওয়ার হুমকি। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 139 জনের মৃত্যু। এবং কাশ্মীরবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মোদি সরকারও উদাউ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাবনাকে অত্যন্ত জোরালো বলে উল্লেখ করেছে রাশিয়া। আমেরিকা এই সমঝোতার ভবিষ্যৎ সম্পর্কে সংশয় প্রকাশ করে বক্তব্য দেওয়ার একদিন পর মস্কো এই সম্ভাবনার কথা জানাল। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও এ ব্যাপারে শতভাগ গ্যারান্টি দেয়া সম্ভব নয়। এর একদিন আগে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট মালি পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছিলেন। তিনি দৈনিক ন্যাশসেককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এপ্রিলে শুরু হওয়া ভিয়েনা সংলাপ স্থগিত থাকায় এই সংশয় সৃষ্টি হয়েছে। মিলাক ক্রসিং সহ আফগানিস্তানের সঙ্গে ইরানের সবগুলো স্থলবন্দর খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের কাস্টমস বিভাগের মুখপাত্র সৈয়দ রুহুল্লা লাতিফি, মিলাক স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করে লাতিফি এ তথ্য জানান। তিনি বলেন, মিলাক সহ আফগানিস্তানের সঙ্গে ইরানের সবগুলো ক্রসিং ও স্থলবন্দর খোলা রয়েছে এবং এসব বন্দর দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম চলছে। জুলাই মাসের গোড়ার দিকে যখন তালেবানের হাতে আফগানিস্তানের অর্ধেকেরও কম অংশের নিয়ন্ত্রণ ছিল, তখন তাদের একটি দল ইরান সীমান্তে অবস্থিত স্থলবন্দরগুলোর আফগান অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় কয়েকদিন এসব স্থলবন্দরে বিশৃঙ্খলা চলে এবং সে সময় এগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এ অবস্থা অবশ্য কয়েকদিনের বেশি স্থায়ী হয়নি এবং এরপর থেকে দুদেশের মধ্যকার প্রধান তিনটি স্থলবন্দর সহ সবগুলো ছোট বড় ক্রসিং দিয়ে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, তাদের শক্তি সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ভুল হিকাশ নিকাশ করছে, দখলদারা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, তারা ফিলিস্তিনের জনগণ প্রতিরোধ আন্দোলনগুলোর বার্তাকে বিবেচনায় নিচ্ছে না, তারা ফিলিস্তিনিদের উপর গুলি চালাচ্ছে, সাংবাদিক, শিশু এবং অন্যান্য লোকজনকে হতাহত করছে। ইসরায়েল সম্প্রতি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ফাউজি বারহুম বলেন, গাজার জনগণই শক্ত প্রতিরোধের মুখে প্রচণ্ড ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইসরায়েল বাড়াবাড়ি করলে আবারও তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে এবং আলেক্সে মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থাপনাগুলোকে সুরক্ষা দেবে হামাস। হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 139 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়াল 25,282 জনে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 15.16% আর এখন পর্যন্ত শনাক্তের হার 16.90%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 139 জনের মধ্যে পুরুষ 72 জন আর নারী 67 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 16,537 জন আর নারী মারা গেছেন 8,745 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত 139 জনের মধ্যে ঢাকা বিভাগে 38 জন, চট্টগ্রাম বিভাগে 31 জন, রাজশাহী বিভাগে 15 জন, খুলনা বিভাগে 17 জন, বরিশাল ও রংপুর বিভাগে 8 জন করে এবং সিলেট বিভাগে 12 জন আর ময়মনসিংহে রয়েছেন 10 জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন 116 জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন 19 জন, বাড়িতে মারা গেছেন আরও 4 জন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে 91 থেকে 100 বছরের মধ্যে 4 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 8 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 28 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 31 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 37 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 19 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 7 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন আর 11 থেকে 30 বছরের মধ্যে রয়েছেন 2 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি, উল্লেখ করে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশে হত্যা সন্ত্রাসের জনক। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। 15 আগস্ট খালেদ জিয়ার ভুয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে গণ অভ্যুত্থানের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 14 বছর যাবৎ সংগ্রাম করছি, লড়াই করছি, এবার জনগণকে সাথে নিয়ে একটি গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না, আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় অর্জন করতে চাই। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু কারো নাম না করে বলেছেন, লেডি তালেবান দেখতে চাইলে বাংলায় আসুন, কালীঘাটেই দেখা মিলবে। আস্তিনীরভাবে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের বাড়িতে বাস করেন। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি আফগান পরিস্থিতির উদাহরণ টেনে বলেছেন, কাশ্মীরবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নরেন্দ্র মোদী সরকার উধাও হয়ে যাবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আবেদন জানিয়েছেন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজ তকের ওয়েবসাইটে প্রকাশ, গতকাল শনিবার মেহবুবা বলেন, জম্মু কাশ্মীরকে পুনরায় বিশেষ মর্যাদা দেওয়া উচিত। তিনি বলেন, তালেবান আমেরিকাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেদিন ধৈর্যের পরীক্ষা ভেঙে যাবে আপনিও থাকবেন না, অদৃশ্য হয়ে যাবেন। মেহবুবা মুফতি বলেন, কেন্দ্রীয় সরকার যদি জম্মু কাশ্মীরে শান্তি নিশ্চিত করতে চায় তাহলে তাকে 370 ধারা পুনর্বহাল করতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। জম্মু কাশ্মীরের কুলগামে এক সভায় বক্তব্য রাখার সময় মেহবুবা বলেন, তালেবান আমেরিকাকে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সারা বিশ্ব তালেবানের আচরণ দেখছে। আমি তালেবানদের কাছে অনুরোধ করছি, তারা যেন এমন কোনো কাজ না করে যা বিশ্বকে তাদের বিরুদ্ধে যেতে বাধ্য করবে। এদিকে মেহবুবা মুফতির বক্তব্যের বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সাবেক মুখ্যমন্ত্রীর এই সময়ে এই ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত, জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অংশ। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে টার্গেট করে বলেন, ভারত একটি শক্তিশালী রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জো বাইডেন নন, আমরা সব সন্ত্রাসীদের নির্মূল করব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন হাজার হাজার মানুষ দেশত্যাগের জন্য ভিড় করেছে, তখন তালেবান বলছে এই বিশৃঙ্খলার জন্য তারা দায়ী নন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরও ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল। 15 আগস্ট তালেবান অকস্মাৎ কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের চাপ প্রচণ্ড বেড়ে যায়। এ অবস্থায় সেখানকার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কয়েকদিন বিমান চলাচল বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবার ফ্লাইট ওঠানামা শুরু হয়। বর্তমানে নিয়মিত বিমান ওঠানামা করলেও কাবুল বিমানবন্দরের আশপাশে হাজার হাজার মানুষ ঠাসাঠাসি করে তাদের কাঙ্ক্ষিত ফ্লাইট ধরার চেষ্টা করছে। তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের সরকারপন্থী দৈনিক তুর্কিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এর আগে ন্যাটোর সদস্য দেশ হিসেবে গত 20 বছরে আফগানিস্তানে তুর্কি সেনা মোতায়েন ছিল। কিছুদিন আগে এরদোগান বলেছিলেন, তার দেশের সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করবে। সে সময়ে তালেবান কাবুল দখল না করলেও আফগানিস্তানের বিশাল অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করার প্রস্তাব সম্পর্কে তালেবান তখন আঙ্কারাকে উদ্দেশ্য করে বলেছিল, আফগানিস্তানের যে কোনো বিদেশি সেনাকে শত্রু সেনা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনের প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন শাহ মাহমুদ কুরেশি। টেলিফোন আলাপে দুপক্ষ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠন, পুনর্বাসন এবং মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে স্বেচ্ছাসেবী বাহিনী হাস্তাশাবের গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর 4 সদস্য শহীদ এবং অপর 5 আহত হয়েছে। ইরাকে সহিংসতা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরাকের কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরে আল সায়ের এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনী হাস্তাশাবের গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর 4 সদস্য শহীদ এবং অপর 5 আহত হয়েছে। ইরাকে প্রায় হাস্তাশাবের উপর হামলার ঘটনা ঘটছে এবং আগামীতে এ ধরনের আরও হামলার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনে ইরাকে অবস্থিত মার্কিন সেনারা দায়েশ বা আইএস সন্ত্রাসীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য কিছু টার্গেট সামনে রেখে ইরাকে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। ইরাকে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা মার্কিন সরকার ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর প্রধান লক্ষ্য। ধারণা করা হচ্ছে ইরাকে এমন সময় হাস্তাশাবের উপর হামলার ঘটনা বেড়েছে যখন আফগানিস্তানে মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবানরা সেদেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে এখন মার্কিন সরকারও ইরাকিদের মনে এই ভয় ধরানোর চেষ্টা করছে যে মার্কিন সেনাদের ইরাকে থাকার প্রয়োজন রয়েছে, অন্যথায় ইরাক ফের জঙ্গিদের হামলার শিকার হবে। এ কারণে এই সন্দেহ তৈরি হয়েছে যে মার্কিনিরা নানা কৌশলে ও অজুহাতে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে ইরাকি পার্লামেন্টে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন বানচাল করে দেওয়ার চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে, ইরাকি আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ওই দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ততই বেড়ে চলেছে। এ অবস্থায় সরকার হাস্তাশাবের সুযোগ সুবিধা ও অভিযানের ক্ষমতা কমিয়ে দেওয়ার সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে। ইরাকের বহু রাজনীতিবিদ ও কর্মকর্তারা হাস্তাশাবের উপর থেকে সীমাবদ্ধতা উঠে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরাকের আরেক জনপ্রিয় সংগঠন আসাইব আহলে হক আন্দোলন বাগদাদের উত্তরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় বলেছে, অভিযান চালানোর ব্যাপারে হাস্তাশাবের সীমাবদ্ধতা তুলে নেওয়া হোক যাতে সন্ত্রাসীদেরকে নির্মূল করা যায়। যাই হোক, ইরাকে হাস্তাশাবি সহ অন্যান্য প্রতিরোধকামী শক্তির উপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে এবং বিভিন্ন স্থানে আইএস জঙ্গিদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে। আইএস জঙ্গিরা এখনও মার্কিন সেনাদের সমর্থন নিয়ে ইরাকের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকে ইরাকের জনগণ ও নিরাপত্তা বাহিনীর উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বরিশালের সাম্প্রতিক ঘটনায় ইয়োনো ও ওসি সহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ সম্পর্কে সরকার ও বিরোধী দলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বরিশাল সদরের ইয়োনোর সরকারি বাসভবনে হামলা এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় এবার খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এবং উপপরিদর্শক শাহজালাল মল্লিকের নামে পৃথক দুটি মামলার আবেদন হয়েছে আদালতে। মামলার আবেদনে ইয়োনো মনিবুর রহমানকে আসামি করার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচজন আনসার সদস্যকেও আসামি করা হয়েছে। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার জানান, দুটি মামলার আবেদনে ইয়োনো মনিবুর রহমানকেই প্রধান আসামি করা হয়েছে।
মেয়রে হত্যা করার উদ্দেশ্যে ও গুলিগুলা করছে, তো এই জন্য আমরা মামলাটা করছি।
বরিশালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, উনি প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, উনি ব্যক্তিগত দায় দায়িত্বে ঘটনা ঘটাইছেন, এটা ব্যক্তিগত দায় দায়িত্বেই ওনার বহন করতে হবে, এটা সরকার কোনো দায়িত্ব নেবে না।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন,
বরিশালের ঘটনাটা আমি প্রথমেই বলেছি, এটি একটি স্থানীয় ঘটনা, বিচ্ছিন্ন বিষয় এবং সেখানে মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। মামলা ইতিপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ অভিযোগ দায়ের হতে পারে, অভিযোগ সঠিক কিনা সেটি তদন্তের পর বেরিয়ে আসবে।
উল্লেখ্য, গত 18 আগস্ট রাতে নগরের সিএনবি সড়কে উপজেলা পরিষদ ফাউন্ডেশনের শোক দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুকের ব্যানার এবং পোস্টার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সময় ইউনোর সরকারি বাসভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বৃহস্পতিবার ইউনো মনিবুর রহমান বাদী হয়ে মামলা রুজু করেছেন। মামলায় 28 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া 70 থেকে 80 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে সরকারি কাজে বাধা এবং পুলিশের উপরে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার এএসআই শাহজাহান মল্লিক বাদী হয়ে পৃথক অপর একটি মামলা করেছে। দুটি মামলায় মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি দেখানো হয়েছে। ইউনো এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া 21 আসামিকে আজ রোববার সকালে আদালতে হাজির করে তাদের জামিন আবেদন করা হয়। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠান, একই সঙ্গে তাদের সুচিকিৎসা দেওয়ারও নির্দেশ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 44তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি বাবুল আক্তার।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। أحد واحد
মহান আল্লাহর আসমাউল হুসনার অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ নাম হল মুজিব। এ নামের অর্থ হচ্ছে জবাবদানকারী। অবশ্য মুজিব হচ্ছেন এমন এক জবাবদানকারী যে কেউ কখনো কিছু চাইলে তিনি প্রজ্ঞা ও কল্যাণের আলোকে সসম্মানে জবাব দিয়ে থাকেন এবং তার জবাব হচ্ছে মহানুভবতাপূর্ণ। মহান আল্লাহর এই নাম তথা মুজিব নামটি সূরা হুদে এভাবে এসেছে, আর সামদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছে, তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দী কি করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তোমধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন, অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তা নিকটে বা খুব কাছে আছেন, নিঃসন্দেহে তিনি প্রার্থনা কবুল করে থাকেন। সূরা সাফাতের 75 নম্বর আয়াতে মুজিব শব্দের বহুবচন মজিবুন এসেছে। এই আয়াতে বলা হয়েছে, আর নো আমাকে ডেকেছিল আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। আরবি মুজিব শব্দের মূল হচ্ছে জুব, যার অর্থ কেটে ফেলা ও শব্দের জবাব দান। শব্দের জবাব আসে হৃদয়ের গভীর থেকে ও তা মুখের মাধ্যমে উচ্চারিত হয়ে শ্রোতার কাছে পৌঁছে। তাই মুজিব শব্দের অন্যতম অর্থ হল জবাবদানকারী তথা সাহায্য প্রার্থীর আহ্বানে সাড়া দানকারী। মুজিব শব্দের মূল অংশ তথা জুব নানা রূপে পবিত্র কোরআনে 14 বার এসেছে। মহান আল্লাহ মুজিব হিসেবে সাহায্য প্রার্থী মানুষের আহ্বানে সাড়া দিয়ে তার সমস্যার সমাধান করেন এবং এমনকি আল্লাহর কাছে চাইবার আগে তিনি মানুষকে অভাবমুক্ত ও পেরেশানি থেকে মুক্ত করেন।
মহান আল্লাহ মুজিব হিসেবে মানুষের সব প্রার্থনা ও আকুতি এবং চাহিদার খবর রাখেন, কিন্তু তিনি প্রার্থনাকে করেছেন নিজের ও নিজের দাসদের মধ্যে আন্তরিক সম্পর্কের মাধ্যম। সূরা বাকারার 186 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি নিজেই রয়েছি তাদের সন্নিকটে, যারা প্রার্থনা করে আমি তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে, কাজেই আমার আহ্বান বা হুকুম মান্য করো এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। মহান আল্লাহ তার কাছে প্রার্থনাকারীকে এতই ভালোবাসেন যে এই আয়াতে মহান আল্লাহ তাদের প্রতি দয়ার নিদর্শন হিসেবে নিজের বা আমার শব্দটি 7 বার ব্যবহার করেছেন। মানুষ যদি আল্লাহর কাছে না চায় বা প্রার্থনা না করে, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসাপূর্ণ বা প্রেমময় এই সম্পর্ক গড়ে ওঠে না।
আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব ও দুর্বল বলে মহান আল্লাহর উপর নির্ভরশীল। মহান আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় ও মহান আল্লাহ আমাদের ব্যাপারে উদাসীন হন, তাহলে আমাদের ধ্বংস হবে অনিবার্য। তাই মহান আল্লাহর সঙ্গে বিশ্বাসীদের সম্পর্কের বন্ধন থাকাটা খুবই জরুরি। সূরা ফুরকানের 77 নম্বর আয়াতে মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন, হে নবী, আপনি মানুষকে বলুন, তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাদের প্রতি লক্ষ্য করবেন না। মহান আল্লাহ যে কোনো সময় আমাদেরকে তাঁর দরবারে হাত পাতার তথা দোয়ার সুযোগ দিয়েছেন, এই মহা নিয়ামতের জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। দোয়া মানুষের আত্মাকে করে উন্নত ও দোয়ার মাধ্যমে মানুষ মহান আল্লাহর নৈকট্য অর্জন করে ও পূর্ণতা অর্জনের দিকে এগিয়ে যায়। মহান আল্লাহ দোয়ার উত্তর বা জবাব দানকারী, তাই কোনো দোয়াই বিফলে যায় না। অনেকে দোয়া করার সুযোগই পায় না, তাই দোয়া কবুল হওয়ার জন্য আগে দোয়া করার তৌফিক অর্জন করতে হবে। দোয়া মহান আল্লাহর সঙ্গে কথোপকথনের ও মুমিনের দোয়ার খুলে দেওয়ার মাধ্যম। মানুষ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যা চায় তার চেয়েও ভালো কিছু আল্লাহ দান করেন। ঠিক যে ইচ্ছে বা আশা করা হয় তা যদি বান্দার জন্য মঙ্গলজনক ও কল্যাণকর না হয়, আল্লাহ তাকে দেন না। এভাবে বলা যায় আল্লাহ মানুষের দোয়া ঠিকই গ্রহণ করেন, এমনকি তা হুবহু বান্দার ইচ্ছানুরূপ কবুল না হলেও। মহান আল্লাহ বলেছেন, একমাত্র কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়।
দয়াময় আল্লাহ সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, আমাকে ডাকো বা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইমাম জাইনুল আবেদিন বলেছেন, মুমিন যখন দোয়া করে তখন তার 3 রকম ফল হতে পারে। প্রথমত হয় এই দোয়ার ফল সে পরকালে পাবে, অথবা দ্বিতীয়ত এই দুনিয়াতেই তার ফল পাবে, অথবা তৃতীয়ত ওই দোয়ার সুবাদে নানা বিপদ আপদ কেটে যাবে। দোয়া যদি দেরিতে কবুল হয় তাহলে বেশি সওয়াব বা কল্যাণ পাওয়া যায়। এ প্রসঙ্গে আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম বলেছেন, মহান আল্লাহ কখনো দেরিতে দোয়া কবুল করেন যাতে তাকে তার আশার তুলনায় আরও বড় কিছু ও অনেক বেশি দেয়া যায়। অনেক সময় দোয়া দেরিতে কবুল করা হয় এজন্য যাতে দোয়ার মাধ্যমে বান্দা উন্নত আধ্যাত্মিক অবস্থাকে বেশি ফায়দা নিতে পারে। ইমাম সাদিক আল ইসলাম থেকে বর্ণিত, কোনো মুমিন যখন আল্লাহর কাছে কোনো সমস্যার বিষয়ে সাহায্য চায় বা অভাব পূরণের দোয়া করে, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেরিতে তার আশা পূরণ করো, কারণ আমি আমার বান্দার দোয়া ও কথা পছন্দ করি। আর যখন কিয়ামত বা পুনরুত্থান ঘটবে, তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি আমাকে ডেকেছিলে কোনো কিছুর জন্য, কিন্তু আমি তোমার জবাব দেরিতে দিলাম, এখন এর পুরস্কার বা সওয়াব দেখো, তা এত বেশি যে বর্ণনা করা সম্ভব নয়। মুমিন যখন পুরস্কারের ব্যাপকতা ও সৌন্দর্য দেখবে, তখন আফসোস করে বলবে, হাই, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো।
অনেক সময় কোনো কোনো দোয়া কখনো কবুল হয় না, কারণ ওই দোয়ার মধ্যে বান্দার কোনো কল্যাণ ছিল না, বরং ছিল ক্ষতিকর। কখনো আন্তরিক চিত্তে না চাওয়ার কারণে দোয়া কবুল হয় না, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি অন্যদের সাহায্যের প্রতি আশা ভরসা রাখছিল ও তাদের কাছেও সাহায্য চাচ্ছিল বলে সেই দোয়া কবুল হয়নি। মানুষ যখন দুনিয়ার কারো প্রতি বিন্দুমাত্র আশা না রেখে তথা আল্লাহ ছাড়া অন্যদের প্রতি পুরোপুরি হতাশ হয়ে কিছু চায়, তখন তার দোয়া আল্লাহ কবুল করেন। অর্থাৎ দোয়াকারীকে হতে হবে পুরোপুরি মহান আল্লাহর উপর ভরসাকারী ও আল্লাহর শক্তির প্রতি পরিপূর্ণ আশাবাদী। আর দোয়া কেবল আল্লাহরই কাছেই করতে হবে একনিষ্ঠ চিত্তে। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসনে।
আসমাউল হোসনা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 আগস্ট রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। কাবুলে আইএস হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, ইত্তেফাক। বিস্ফোরক পরিদপ্তরে দুর্নীতির মহাবিস্ফোরণ, ঘুষের বস্তা খুলে হিসাব মেলাতে ব্যস্ত রব, যুগান্তর। তারা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান, বিক্রি করেন আইস, ইয়াবা, প্রথম আলো। বরিশাল পরিস্থিতির নতুন মোড়, ইউএনও ওসির বিরুদ্ধে মামলার আবেদন, মানব জমিন। ষড়যন্ত্রমূলক মামলা থেকে বসুন্ধরার এমডিকে অব্যাহতি, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। করোনা ভ্যাকসিন ইস্যু, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বুস্টার টিকা নেওয়া প্রয়োজন, কি বললেন এমস প্রধান, আনন্দবাজার পত্রিকা। নকল কোভিশিল্ড ছেয়ে গেছে কলকাতা এবং অন্যান্য শহরে, কেন্দ্রকে চিঠিতে সতর্ক বার্তা WHO-র আজকাল। জাতির ভিত্তিতে জনগণনার দাবিকে সামনে রেখে এক মঞ্চে নীতিশ তেজস্বী, চিন্তায় বিজেপি, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে
স্বাগত জানাচ্ছি জনাব সিরাজুল ইসলাম।
বরিশাল পরিস্থিতির নতুন মোড়, ইউএনও ওসির বিরুদ্ধে মামলার আবেদন, মানব জমিনের শিরোনাম এটি, বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের বরিশাল সিটি কর্পোরেশনের যে ঘটনা ঘটেছে সম্প্রতি, একজন ইউএনওর উপরে বা তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে পুলিশ আনসার মিলে আওয়ামী লীগ যুবলীগের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে গত কয়েকদিন যে সমস্ত খবরাখবর আমরা পাচ্ছি বা বের হচ্ছে সেগুলো আসলে দুঃখজনক। কারণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি তার মতো করে কর্পোরেশনের কাজ চালাবেন, ইউএনও তার মতো করে তার নির্বাহী কার্যক্রম চালাবেন, পুলিশ পুলিশের মতো কাজ করবেন। এখানে মেয়র যেভাবে জড়িয়ে পড়েছে ঘটনায় এবং আমরা যে সমস্ত খবর দেখতে পাচ্ছি, এই বিষয়টা অনাকাঙ্ক্ষিত এইভাবে হওয়াটা মনে হয় ঠিক হয়। আর পুলিশ এবং ইউএনওর বিরুদ্ধে মামলার যে প্রচেষ্টা চলছে, ব্যাপারটা যদি এই দিকে যায় তাহলে সেটি আর একটা জটিলতা তৈরি করবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বরিশালের এই ঘটনাটা সরকারের জন্য একটা অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে, অন্তত পক্ষে বিব্রতকর একটা পরিস্থিতি তো সৃষ্টি হয়েছেই।
জনাব সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে যে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায় তালেবান, এ গোষ্ঠীর মুখপাত্র সোহাইল শাহিন একথা বলেছেন, কি বলবেন আপনি?
জি, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করেছে বলতে রাজধানী কাবুল সহ সারা দেশের নিয়ন্ত্রণ প্রায় নিয়ে নিয়েছে, সেই অর্থে ক্ষমতা দখল করেছে এবং সরকার যেহেতু পতন হয়েছে, তার মানে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন, এই অবস্থায় তালেবান এখন সরকার গঠন করবে এটি এখন সময়ের ব্যাপার মাত্র। সেই জায়গা থেকে আন্তর্জাতিক অঙ্গনে একটা তোড়জোড় চলছে, কারা কবে কখন কিভাবে তালেবানকে স্বীকৃতি দেবে, স্বীকৃতি দেওয়া উচিত কি না ইত্যাদি ইত্যাদি। এর আগের যে কথা, সেই কথা হচ্ছে যে মার্কিন সরকার যখন আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিল, নেয়ার আগে তুরস্ককে কাবুলের বিমানবন্দর বা আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা দেখভাল করার দায়িত্ব দিতে চেয়েছিল তুর্কি সামরিক বাহিনীকে, এবং এ নিয়ে কিন্তু তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে আমেরিকা এবং তুরস্কের সেনাদের ভেতরে কোনো পার্থক্য করা হবে না, দুই দেশের সেনাকেই আমরা দখলদার সেনা হিসেবে বিবেচনা করব। এখন সম্প্রতি আমরা যতদূর যা খবর পাচ্ছি যে তুরস্ক তার সেই অবস্থান থেকে সরে গেছে এবং আমেরিকাকে বলবে বিষয়টা যে তারা এই নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে না। এরপরেই কিন্তু তালেবানের পক্ষ থেকে আসলো এই কথা যে আমরা তুরস্কের সাথে সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই। তালেবানের প্রয়োজন বিভিন্ন দেশের সমর্থন আদায়, বিশেষ করে মুসলিম দেশগুলোর সমর্থন আদায়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তালেবানের গ্রহণযোগ্যতা পেতে চাইলে এই সমর্থনের কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে তুরস্কের সাথে সুসম্পর্ক চাইবে, এটা স্বাভাবিক। এবং তুরস্ক যেহেতু একটি মুসলিম দেশ, তালেবান ইসলামী শাসনে পরিচালিত করবে আফগানিস্তানকে, সেক্ষেত্রে তালেবানের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে এটা স্বাভাবিক। এখন তুরস্ক তার অবস্থান থেকে কিভাবে সরে যাবে এবং তালেবানের সাথে সম্পর্ক উন্নত করবে সেটি দেখার বিষয়, আমরা আশা করি ভালো কিছু হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জাতির ভিত্তিতে জনগণনার দাবিকে সামনে রেখে এক মঞ্চে নীতিশ তেজস্বী চিন্তায় বিজেপি, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে জাতিভিত্তিক জনগণনার দাবি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। চলতি আগস্ট মাসের শুরুতেই নীতিশ জানিয়েছিলেন কেন্দ্রের তরফে জাতিগত ভিত্তিতে জনগণনার ব্যবস্থা না করা হলে বিহার নিজের মতো করেই সেই কাজ করবে। শনিবার নীতিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব যে জনগণনার কাজ শুরু হতে চলেছে তা যাতে জাতিগত ভিত্তিতে করা হয়, এতে সুবিধা পাওয়া যাবে, কেন্দ্র আমাদের অনুরোধের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় তার জন্য অপেক্ষা করব। নীতিশের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তাঁর দল জেডিইউ কেন্দ্রীয় সরকারের শরিক দল, তাঁদের জাতিগত জনগণনার দাবিকে প্রধানমন্ত্রী কিভাবে সামলাবেন সেদিকে নজর থাকবে সকলেরই।
নকল কোভিশিল্ড ছুঁয়ে গেছে কলকাতা এবং অন্যান্য শহরে, কেন্দ্রকে চিঠিতে সতর্কবার্তা WHO-র আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারতকে বিপজ্জনক সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রকে তারা চিঠি দিয়ে জানিয়েছে, সিরাম সংস্থার উৎপাদিত কোভিশিল্ড টিকার নকল বেরিয়েছে বাজারে এবং তা কলকাতা সহ দেশের একাধিক শহরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেই দেবাঞ্জন দেবের কাণ্ড নিয়ে তোলপাড় হয় কলকাতা, গোটা দেশের সামনে মুখ পড়ে রাজ্যের। WHO জানাচ্ছে, এমন ভুয়ো এবং নিম্নমানের কোভিশিল্ড টিকা ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতেই, ফলে জনস্বাস্থ্য প্রবল ঝুঁকির মুখে পড়েছে। আফগান সংকট, মাসুদ বাহিনীর হাতে 100 তালিবান নিহত, পঞ্জশিরে মাথা উঁচিয়ে বিলেট ফেরত তরুণ, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। আফগানিস্তানের পঞ্জশির এলাকায় মাসুদ বাহিনীর হাতে 100 তালিবান খুন, এমনই চাঞ্চল্যকর দাবি বিদেশি সংবাদ মাধ্যমে। পঞ্জশিরের সিংহ বলে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে তথা লন্ডনের কিংস কলেজের প্রাক্তনী আহমেদ মাসুদের নেতৃত্বে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান তালেবানের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলছে। আফগানিস্তানে ক্রমশ তালেবান বিরোধী প্রতিরোধ মজবুত হচ্ছে বলে দাবি করছেন মাসুদ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবার কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা, আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 22তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ। শিশুদের যা শেখানো হয় তা পাথরে খোদাই করা নকশার মতো চিরস্থায়ী ও দৃঢ় হয়। এ সংক্রান্ত অনেক বর্ণনা আমরা জীবনে বারবার শুনেছি। অন্য কথায়, শিশুদের যা শেখানো হয় তা তার ব্যক্তিত্ব গঠনে দৃঢ় ভিত্তিমূলের মতোই কাজ করে। সময়ের এক ফোঁড় অসময়ের 10 ফোঁড় একথাও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। শৈশবে যা শেখানো ও করানো সহজ, বয়স হয়ে যাওয়ার পর তা বোঝানো ও মুখস্থ করানো অনেক সময় বেশ কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। আগাছা জাতীয় গাছ বা অপ্রয়োজনীয় গাছকে ফসলের ক্ষেত থেকে প্রথমেই উপড়ে ফেলতে হয়, আর তা না করা হলে ওই অপ্রয়োজনীয় গাছ একসময় এমনই মজবুতভাবে মাটিতে গেঁথে বসে যে তা উপড়ে ফেলতে পরে কষ্ট হয়। শিশুদেরকেও যদি ছোটবেলা থেকে সুশিক্ষা ও ভালো কিছু শেখানো না হয়, তাহলে বড় হওয়ার পর তাদেরকে দিয়ে সেসব রপ্ত করানো বেশ কঠিন হয়ে পড়ে। অন্য কথায়, শৈশবেই যদি শিশুদের মধ্যে মন্দ প্রকৃতির নানা স্বভাব গড়ে ওঠে, বেশি বয়সে সেসব স্বভাব দূর করাও পরে কঠিন হয়ে পড়ে।
শিশুদেরকে শৈশবেই নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রশিক্ষণ দিতে হবে। এ বিষয়ে অভিভাবকদের বিশেষ সতর্ক দৃষ্টি ও পরিকল্পনা থাকা কেবল জরুরি নয়, অপরিহার্যও বটে। মুসলমান নবজাতক শিশুর কানে প্রথমেই শোনাতে হয় আজান ও নামাজের একামাত। কোমলমতি শিশুদেরকে শৈশবে দোয়া ও আজানের সঙ্গে অভ্যস্ত করা হলে ধর্মীয় শিক্ষালাভের পথ তার জন্য সহজতর হয়। শিশু যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন তাকে খোদা, ধর্ম ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে কিছু কিছু ধারণা দিতে হবে। আর এজন্য প্রথমে শিশুকে নামাজের মূল্যবোধে অভ্যস্ত করা উচিত। পবিত্র কোরআন নামাজ শেখানোর উপর বেশ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনের 20তম সূরা তথা সূরা তাহার 132 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ।
পবিত্র কোরআনের 14তম সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতেও দেখা যায় মহান আল্লাহর কাছে প্রার্থনায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, হে আমার পালন কর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও, হে আমাদের পালন কর্তা এবং কবুল করুন আমাদের দোয়া। আসলে নামাজ হল সমস্ত কল্যাণের ফলগুধারা, তাই নামাজ মানুষকে ভালো কাজের দিকে আকৃষ্ট করে। তাই বাবা মা ও অভিভাবকদের উচিত সন্তানদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে সম্ভাব্য সব কিছুই করা। শিশুরা যখন থেকেই নামাজকে কিছুটা বোঝার মতো অবস্থায় উপনীত হয়, তখন থেকেই তাদেরকে নামাজ শেখাতে হবে। নামাজের মূল দিকগুলো অন্তত তখন থেকেই তাদেরকে শেখাতে হবে। শিশুদের এই পর্যায় শুরু হয় 5 বছর বয়সে ও শেষ হয় 7 বছর বয়সে। তবে এই বয়সে শিশুদের জোর করে নামাজ পড়ানোর চেষ্টা করা উচিত নয়। তাদেরকে কেবল নামাজের সঙ্গে প্রাথমিক পরিচয় করিয়ে দেওয়াটাই যথেষ্ট। ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম বলেছেন,
শিশুর যখন বয়স 3 বছর হবে, তখন তাকে বলবে 7 বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। শিশুর বয়স যখন 3 বছর 7 মাস ও 20 দিন হবে, তখন তাকে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু তথা মুহাম্মদ আল্লাহর রাসুল বা প্রেরিত পুরুষ। শিশুর বয়স যখন 4 বছর হবে, তখন তাকে শেখাবে 7 বার বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলী মুহাম্মদ। এরপর তার বয়স যখন পুরোপুরি 5 বছর হবে, তখন তাকে প্রশ্ন করবেন তোমার ডান হাত কোনটি ও বাম হাত কোনটি। সে যদি সঠিক উত্তর দেয়, তাহলে তাকে কেবলামুখী করে বলতে হবে সিজদা দাও। এরপর তাকে ছেড়ে দেবেন যাতে সে 6 বছর বয়সে উপনীত হয়। যখন তার বয়স পরিপূর্ণভাবে 6 হবে, তখন তাকে রুকু ও সিজদা শেখাবেন এবং এভাবে 7 বছরের মধ্যে তাকে পরিপূর্ণ নামাজি করতে হবে। যখন সে পুরোপুরি 7 বছর বয়স্ক হবে, তখন তাকে বলতে হবে তোমার 2 হাত ও মুখ ধোও। এরপর তাকে বলতে হবে নামাজ পড়ো এবং 9 বছর পর্যন্ত এভাবে বলে যেতে হবে।
শিশুদের নামাজ শেখানোর আগে আমাদের এটা মনে রাখতে হবে যে নামাজ হচ্ছে ধর্মীয় ফরজ দায়িত্বগুলো পালনের মধ্যে শীর্ষ পর্যায়ের। তাই নামাজকে অন্য সব কাজের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেসব বাবা মা নামাজ আদায়ে তেমন একটা সফল হন না ও নামাজকে প্রধান কাজগুলোর অন্যতম বলে বিবেচনা করেন না, তারা সন্তানদের জন্য নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দানকারী আদর্শ ব্যক্তি হতে ব্যর্থ হবেন। তাই সন্তানদেরকে সব কাজের বেলায় নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দানকারী বানাতে হলে বা এক্ষেত্রে উৎসাহী করতে হলে আগে এ বিষয়ে বাবা মাকেই বাস্তব দৃষ্টান্ত হতে হবে। শিশুদের কাছে তাদের বয়স ও পরিস্থিতির আলোকে তাদের বোধগম্য ভাষায় নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। নামাজের অন্যতম উদ্দেশ্য যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এটা আমাদেরকে বোঝাতে হবে। মহান আল্লাহ যে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এটাও তাদেরকে বলতে হবে, কিছু কিছু দৃষ্টান্ত সহ। মহান আল্লাহ যে দয়াময় স্রষ্টা, সবচেয়ে জ্ঞানী ও সবকিছু জানেন, সর্বশক্তিমান ও পরম করুণাময় ও প্রতিপালক, তাও বলতে হবে শিশুদের কাছে।
নামাজ শেখানো সম্পর্কিত অনেক বই ও কম্পিউটারের প্রোগ্রাম এবং এমনকি কম্পিউটার গেমও ব্যবহার করা যেতে পারে। শিশুদের কখনো জোর করে নামাজি করার চেষ্টা করবেন না, বরং এমন কাজ করতে হবে যাতে সে নিজেই নামাজে আগ্রহী হয়। জোর করে কোনো কিছু করতে বাধ্য করা মানে সুযোগ পেলেই সে তা ত্যাগ করবে ও জোর করে কিছু করানোতে ব্যক্তিত্বেরও হানি হয়। গবেষণায় দেখা গেছে শিশুদের জোর করে কিছু শেখানো যেমন অকার্যকর, তথা ধর্মীয় শিক্ষার ব্যাপারে অতিরিক্ত কড়াকড়ি যেমন ফলদায়ক নয়, তেমনি তাদেরকে এ ব্যাপারে খুব ঢিলে অবস্থায় বা গুরুত্বহীন অবস্থায় থাকতে দেওয়াও ফলদায়ক নয়। শ্রোতা ভাই বোনেরা, আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানে শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জোরালো সম্ভাবনা রয়েছে বলে রাশিয়ার আশাবাদ, শিগগিরই আবার শুরু হতে যাচ্ছে ভিয়েনা সংলাপ। ইহুদিবাদী ইসরায়েল চরম ভুল হিসাব নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিল হামাস, রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে ধ্বংস করে দেওয়ার হুমকি। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা বৃদ্ধি, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু। কাশ্মীরবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মোদি সরকারও উধাও হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এবারে সবশেষ কয়েকটি খবর। ব্রিটেনকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে লন্ডনকে অন্যায় যুদ্ধং দেহী অবস্থান পরিবর্তন করতে হবে, অন্যথায় শত্রুপক্ষ শত্রুতাপূর্ণ তৎপরতার জন্য তাকে মস্কোর পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। লন্ডনে অবস্থিত রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।